శ్రీమారు భాయిచరణ అరవింద భక్తి వేదాంత స్వామి శిల ప్రభుపాదకి, ఇస్కాన్ బివిడి ఫౌండర్ ఆచార్య డివైన్ గ్రేస్ శిల ప్రభుపాదకి, అనంతగడి వైష్ణవబిందకి, జయ శ్రీ శ్రీ రాధమాధవ వస్తుసుఖ బింద సుమన్ మహాప్రభుకి, శ్రీ శ్రీ పంచతత్వకి, నృసింహదేవ ప్రహ్లాద్ మహారాజుకి, శ్రీ గలధర్ పండిత విభాతితి మహామహోత్సవకి, గ్రంథరాజ శ్రీమద్ భాగవతంకి, సమవేత గౌర భక్త బిందకి, నితాయ గౌర ప్రేమానందే హరి హరి బో. ఓం అజ్ఞాన తిమిరాంధస్య జ్ఞానాంజన శలాకయ చక్షుషున్మిలితం జైన తస్మై శ్రీ గురవే నమః. శ్రీ చైతన్య మనోభీష్టం స్థాపితం జన భూతలే స్వయం రూప కదామహ్యం దదాతి స పదాంతికం. వందేహం శ్రీ గుర శ్రీయుత పదకామలం శ్రీగురుం వైష్ణవాంశ శ్రీరూపాం సాగరజాతం సహగణా రఘునాథాన్వితం తం సజీవం సాద్వైతం సావధూతం పరిజన సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీరాధా కృష్ణ పాదన్ సహగణా లలితా శ్రీ విశాఖాన్వితం. నమో విష్ణుపాదాయ కృష్ణప్రస్థాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామినితి నామినే. నమస్తే సరస్వతీదేవే గౌరవాణీ ప్రచారిణే నిర్విశేష శూన్యవాదీ పాశ్చాత్య దేశతారిణే వంచాకల్పతడూభ్య కృపాసింధువయేవ చ పతితానాం పాపనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః. నమో మహావదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నామ్నే గౌరతిశ్చే నమః. హే కృష్ణ కరుణా సింధు దీనబంధ జగత్పతే గోపేశ గోపికాకంత రాధకంత నమస్తుతే. తప్త కాంచన గౌరాంగీ రాధ వృందావనేశ్వరి విశ్వానుసిత దేవి ప్రణమామి హరిప్రియే. జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధార శివాసాది గౌరభక్త బృంద. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే. ఓం నమో భగవతే వాసుదేవాయ, ఓం నమో భగవతే వాసుదేవాయ, ఓం నమో భగవతే వాసుదేవాయ. నారాయణం నమస్కృతం నరం చైవ నరతమం దేవీం సరస్వతీం వ్యాసం తత జయ ముదీరేత్. నష్ట ప్రాయసు అభద్రేషు నిత్యం భాగవత సేవయా భగవతి ఉత్తమ శ్లోకే భక్తిర్భవతి నష్టకి. శ్రీమద్ భాగవత చతుర్థ స్కంధ 31 నంబర్ అధ్యాయ ప్రచారదేర్ ప్రతి నారదేర్ ఉపదేశ 16 నంబర్ శ్లోక్ పాఠ కరే శ్రవణ కరు. ఏతత్ పదంత జగదాత్మ పారం ఏతత్ పదంత జగదాత్మన పరం సక్రీదిభాతం సవితుర్జథా ప్రభా యథా శవ జాగ్రతి సుప్త శక్తయ ద్రవ్య క్రియా జ్ఞాన భిదా భ్రమత్తయా ఏతత్ పదంత జగదాత్మన పరం సకృత విభాతం సవితుర్జథా ప్రభా యథా శవ జాగ్రతి సుప్త శక్తయ ద్రవ్య క్రియా జ్ఞాన భిదా భ్రమత్తయ ఏతత్ పదంత జగదాత్మన పరం సకృతి భాతం సవితుర్జథా ప్రభా. యథాశుభ జాగ్రతి సుప్త శక్తయో ద్రవ్య క్రియాజ్ఞానభిదా భ్రమాత్వయ పదం నివాస్థాన్ తత్ తా జగత్ ఆత్మనః ভগবানের পরম দিব্য সকৃত কখনো কখনো বিভাতম প্রকাশিত সবিতুহ সূর্যের যথা যেমন প্রভা কিরণ যথা যেমন অশবহ ইন্দ্রিয়গুলি জাগ্রতি প্রকাশিত হয় সুপ্ত নিষ্ক্রিয় শক্তয় শক্তিসমূহ দ্রব্য ভৌতিক উপাদান ক্রিয়া কার্যকলাপ জ্ঞান জ্ঞান ভিদা ভ্রম ভ্রম থেকে উৎপন্ন ভেদ অত্যয় দূর হয় অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অনুবাদ সূর্য কিরণ যেমন সূর্য থেকে অভিন্ন এই জগৎ তেমন পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন তাই ভগবান এই জড় জগতে সর্বব্যাপ্ত ইন্দ্রিয়গুলি যখন সক্রিয় থাকে তখন সেইগুলিকে দেহের বিভিন্ন অংশ বলে মনে হয় কিন্তু দেহ যখন নিদ্রিত থাকে তখন তাদের কার্যকলাপ প্রকট হয় না তেমনি সারা জগৎ ভগবান থেকে ভিন্ন বলে পতিত হলেও তা ভিন্ন নয় আপনারা বলবেন অনুবাদ রিপিট সূর্য কিরণ যেমন সূর্য থেকে অভিন্ন এই জগৎ তেমন পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন তাই ভগবান এই জড় জগতে সর্বব্যাপ্ত ইন্দ্রিয়গুলি যখন সক্রিয় থাকে তখন সেইগুলিকে দেহের বিভিন্ন অংশ বলে মনে হয় কিন্তু দেহ যখন নিদ্রিত থাকে তখন তাদের কার্যকলাপ প্রকট হয় না তেমনি সারা জগৎ ভগবান থেকে ভিন্ন বলে পতিত হলেও তা ভিন্ন নয় তাৎপর্য এই দৃষ্টান্তগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বকে প্রতিপন্ন করে ভগবান এই জগৎ থেকে যুগপদ ভিন্ন এবং অভিন্ন পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে ভগবান একটি গাছের মূলের মতো সবকিছুর পরম কারণ ভগবান যে কিভাবে সর্বব্যাপ্ত তাও বিশ্লেষণ করা হয়েছে তিনি এই জড় জগতে সবকিছুর মধ্যে উপস্থিত রয়েছেন যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন তাই এই জগৎ আপাত দৃষ্টিতে ভিন্ন বলে মনে হলেও তার থেকে অভিন্ন বুঝে যাচ্ছে ভিন্ন অভিন্ন চলছে শুনতে থাকুন সূর্য কিরণ সূর্য থেকে ভিন্ন নয় কিন্তু যুগপথটা ভিন্ন অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব কেউ সূর্যের আলোকে থাকতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে সে সূর্যে রয়েছে যারা এই জড়জগতে বাস করে তারা ভগবানের দেহে নির্গত রশ্মি ছটায় বাস করে কিন্তু বদ্ধ অবস্থায় তারা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করতে পারে না এই শ্লোকে পদম শব্দটি ভগবানের নিবাসস্থানকে ইঙ্গিত করে ঈশোপনিষদে প্রতিপন্ন হয়েছে ঈশাবাস্য মিদং সর্বম একটি বাড়ির মালিক বাড়ির একটি ঘরে থাকতে পারে কিন্তু সারা বাড়িটি তারই সম্পত্তি রাজা তার প্রাসাদের একটি কক্ষে থাকতে পারেন কিন্তু সারা প্রাসাদটি তার সম্পত্তি এমন নয় যে রাজাকে তার মালিকানা জাহির করার জন্য প্রাসাদের প্রত্যেকটি ঘরে থাকতে হবে সেই ঘরগুলি থেকে অনুপস্থিত থাকলেও সারা প্রাসাদটি তার সম্পত্তি সূর্য কিরণ আলোকময় সূর্যমণ্ডল আলোকময় এবং সূর্যদেব আলোকময় কিন্তু সূর্য কিরণ এবং সূর্যদেব বিবর্ষণ এক নয় এটি অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের অর্থ সমস্ত গ্রহগুলি সূর্য কিরণে রয়েছে সূর্যের শক্তির প্রভাবে তারা তাদের কক্ষপথে আবর্তিত হচ্ছে প্রতিটি গ্রহে সূর্য কিরণের প্রভাবে গাছপালাগুলিও বর্ধিত হচ্ছে এবং তাদের রং পরিবর্তন হচ্ছে সূর্য থেকে উদ্ভূত হওয়ার ফলে সূর্য কিরণ সূর্য থেকে অভিন্ন তেমনি সূর্যকিরণে আশ্রিত সমস্ত গ্রহগুলিও সূর্য থেকে অভিন্ন, বুঝে আছে? হ্যাঁ, বুঝে যাচ্ছে না? অচিন্ত, বোঝা যাবে না। সারা জগৎ সূর্যের উপর পূর্ণরূপে নির্ভর করছে, কারণ তা থেকে তা সূর্য থেকে উৎপন্ন এবং কারণ রূপে সূর্য তার কার্যের মধ্যে নিহিত। তেমনি শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং সেই কার্য এবং সমস্ত কার্য সেই মূল কারণ থেকে প্রকাশিত। সারা জগৎ ভগবানের শক্তির বিস্তার বলে বুঝতে হবে। কেউ যখন ঘুমিয়ে থাকে তখন তার ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় থাকে, তার অর্থই নয় যে ইন্দ্রিয়গুলি আর নেই।
সে যখন জেগে ওঠে তখন ইন্দ্রিয়গুলি পুনরায় সক্রিয় হয়। তেমনি এই জগৎ কখনো কখনো ব্যক্ত, কখনো কখনো অব্যক্ত, যে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে বুদ্ধা উত্তা কলিঙ্গতে। যখন জড়জগতের প্রলয় হয় তখন তা এক প্রকার নির্দিষ্ট অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা, জড়জগৎ সক্রিয় হোক বা নিষ্ক্রিয় হোক
তা সর্ব অবস্থাতেই ভগবানের শক্তি। তাই জড়জগতের ক্ষেত্রে প্রকট এবং অপ্রকট শব্দগুলির ব্যবহার হয়। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকাম করতে বা আসলাম
পঙ্গুরলঙ্গায়তে গিরিং যত্তিপা তমোহম বন্দে শ্রীযোগিনীপারিণাম পরমানন্দ
মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমো
বিষ্ণুপদায়
কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীত নামিনে নমো আচার্যোপাধ্যায় নিপকুপকুবাইনে গৌরগত দামোদায় নগরগমকারিণী।
আজকে যে শ্লোক এখানে খুব দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে,
শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন এই শ্লোকে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এই শ্লোকে প্রকাশিত হয়েছে।
কি করে একই জিনিস
ভিন্ন এবং অভিন্ন
এই জগতে এটা
বোঝা সম্ভব নয়। আমি এবং আপনারা আলাদা কিন্তু আবার এক, এটা এই জগতে হয় না। কিন্তু ভগবানের সঙ্গে আমরা এক এবং ভিন্ন, দুরকম তত্ত্ব আছে। ভগবান থেকে আমরা আলাদা
আর ভগবানের সঙ্গে আমরা এক।
এই জগতে মনে করে মানুষ, বেশিরভাগ মানুষ যারা আধ্যাত্মিক জ্ঞানে বিশ্বাসী, তারা মনে করে যে যখন আমাদের দগ্ধ দশা তখন আমরা ভগবান থেকে আলাদা,
আর যখন আমরা সিদ্ধি লাভ করবো তখন আমরা ভগবানের সঙ্গে এক, ঠিক না? তাই আমরা সেখানে ভগবানের সঙ্গে এক হতে চাই,
কারণ আমাদের মধ্যে সকলের মধ্যে একটা বাসনা রয়েছে, আমরা সকলে ভগবান হতে চাই।
তাহলে তো খুব ভালো লাগে, এই দর্শনটাই যেন ভারতবর্ষে খুব প্রসারিত। তো কি ভগবান হয়ে যাব, এক হয়ে যাব,
এইটাই মানুষের শেষ মায়া। প্রভুপাদ বলছে মায়ার শেষ ফাঁদ হচ্ছে নিজেকে ভগবান বলে মনে করা, এটা হচ্ছে মায়ার শেষ ফাঁদ। তাই বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে আমরা কেউ ভগবান না, আর আমরা কেউ ভগবান হতে পারবো না, তাই তো? মোটামুটি দার্শনিক ভাবে আমরা এটা বুঝতে পেরেছি। কিন্তু এই যে ভগবান হওয়ার ইচ্ছা সেটা কিন্তু থেকে যায়, ভক্ত হয়েও ভগবান হওয়ার ইচ্ছা থেকে যায়। কিভাবে থেকে যায়? ভগবান হচ্ছে পূজনীয়, ভগবান পূজা পায়, তোমাদের হৃদয়ের অন্তরালেও এই পূজা পাওয়ার বাসনাটা থেকে যায়। এই জন্য আমরা সকলেই ভক্ত হই অভক্ত হয়, মনে মনে আমাদের সকলেরই ভগবান হওয়ার একটা বাসনা থাকে, এবং এইটাই আমাদের এই জগতে রেখে দেওয়ার জন্য ভগবানের প্রেমাঞ্জনপুর বলে শেষ ফাঁদ। তাই ভক্তি জীবনে অগ্রগতি করা খুব সহজ, কিন্তু এই ফাঁদটাকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, আর আমরা বেশিরভাগ এই ফাঁদে পড়ে যাই। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে কনক কামিনীটা একটু দেখা যায় তো, ওটা ছাড়াটা একটু সহজ, আর প্রতিষ্ঠাটা দেখা যায় না, ভেতরে থাকে বেশি। যদিও কামনা ভেতরে থাকে কিন্তু ওটা প্রকাশিত হয়ে যায়, এই প্রতিষ্ঠাটা আরো সূক্ষ্ম। তাই যুব গোস্বামী ব্যাখ্যা করছেন যে এই প্রতিষ্ঠার আশা পরিত্যাগ করা খুব কঠিন, আর যতদিন এই প্রতিষ্ঠার আশা থাকবে ভক্তি জীবনের যে যথার্থ স্বাদ সেটা কখনো আস্বাদন করা যাবে না। একসঙ্গে আমরা ভগবান এবং ভক্ত দুটো হতে পারবো না। তো যতদিন ভগবান হওয়ার বাসনা রয়েছে ততদিন ভক্তিমূলক সেবার যে আস্বাদন সেটাকে আমরা কখনো করতে পারবো না। দুটো আস্বাদন, একটা হচ্ছে ভগবান হওয়ার আস্বাদন, একটা হচ্ছে ভগবানের ভক্ত হওয়ার আস্বাদন। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে সারা পৃথিবীর মানুষ ভগবানের সঙ্গে সমান হতে চাইছে, কিন্তু আমি স্থান তৈরি করেছি যেখানে আমরা মানুষকে ভগবান থেকে বড় হওয়ার শিক্ষা প্রদান করছি। ভগবান হচ্ছেন সরাট পুরুষ, কিন্তু ভগবান একটি জিনিসের দ্বারা তিনি নিয়ন্ত্রিত হন, সেটি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তি। তাই ইস্কন শ্রীল প্রভুপাদের কৃপায় সেই শুদ্ধ ভক্তির কথা প্রচার করছে, এবং এই শুদ্ধ ভক্তি যে তত্ত্ব তার প্রাথমিক তত্ত্ব হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অর্থাৎ জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। দেখছেন সমুদ্রের জল আর সমুদ্র থেকে এক ফোঁটা জল দুটোই জল, কিন্তু এক ফোঁটা জল কখনো সমুদ্র হতে পারবে না। তাই জীবের মধ্যেও জীব হচ্ছে আধ্যাত্মিক, ভগবান হচ্ছে আধ্যাত্মিক। জীব হচ্ছে সচ্চিদানন্দময়, ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময়। তাই সেইভাবে জীব এবং ভগবান এক, কিন্তু ভগবান হচ্ছেন বিভু, সমুদ্রের মতো আমরা হচ্ছি অনু, আমরা হচ্ছি অংশ, ভগবান হচ্ছেন পূর্ণ। তাই সনাতন গোস্বামীকে মহাপ্রভু আরো সরল ভাষায় বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এ হচ্ছে অচিন্ত ভেদাভেদ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই নিত্যতা হচ্ছে ভগবান থেকে আমাদের নিত্য ভেদ। সবসময় ভগবান হচ্ছেন প্রভু, আমরা সবসময় ভগবানের দাস। আর অভেদটা কি? গুণগতভাবে আমরা দুজনেই হচ্ছেন সচ্চিদানন্দময়, এটা হচ্ছে অভেদ। এই তত্ত্বের কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো যেহেতু আজকে গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি, তো ওনার কিছু তত্ত্ব লীলা আলোচনা আমরা করব, এবং সেই থেকে আমরা কি শিক্ষা লাভ করব সেই সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করব। তো গদাধর পণ্ডিত হচ্ছেন কৃষ্ণলীলায় শ্রীমতী রাধারানী। তো শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছেন। আবার ভগবান কৃষ্ণ রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, তাই তো? তো সেই দিক দিয়ে মহাপ্রভু হচ্ছে রাধারানী আবার কৃষ্ণ, আবার গদাধর পণ্ডিত হচ্ছে রাধারানী, দুটো রাধারানী এক লীলাতে এসে গেছে। এখন একজন প্রশ্ন করছিল যে কৃষ্ণ তো রাধারানীর ভাব নিয়ে এসছে, তো রাধারানীর ভাবকে অঙ্গীকার করে কৃষ্ণ বিরহ কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য এসেছেন, তো তাহলে আবার রাধারানীর আসার কি দরকার ছিল? বলা হচ্ছে তার অনেকগুলো কারণ রয়েছে। তো একজন মহারাজ আমার মনে বক্তিচর্য মহারাজ সুন্দর উত্তর দিয়েছিলেন যে উনি এসেছেন যে দেখতে কৃষ্ণ তার রোলে কেমন অ্যাক্টিং করছে দেখার জন্য। কৃষ্ণ রাধারানী এসেছে না, তখন রাধারানীর পাঠটা কিভাবে করছে, রোলটা অ্যাক্টিংটা কেমন করছে সেটা দেখার জন্য শ্রীমতী রাধারানী গদাধর পণ্ডিত রূপে এসেছিলেন। আরেকটা হচ্ছে কৃষ্ণলীলায় যেহেতু রাধা কৃষ্ণের যে লীলা সেই লীলাতে রাধারানী কৃষ্ণের কাছাকাছি আসতে পারে না, লুকিয়ে লুকিয়ে আসতে হয়। যেহেতু পরকীয়া ভাব, তো পরকীয়া ভাবে সামাজিক ভাবে দূরে দূরে থাকতে হয়, আর লুকিয়ে লুকিয়ে মিলিত হয়। তো সেই দুঃখকে দূর করার জন্য গৌরলীলাতে রাধা রানী ছেলে শরীরে এসেছে, তাহলে সামাজিক কোন অসুবিধা নাই, তো মহাপ্রভুর সঙ্গে সবসময় যাতে থাকতে পারে। তাই আমরা দেখি গদাধর পণ্ডিত এই গৌরলীলাতে গৌরাঙ্গ মহাপ্রভুর সবসময় সঙ্গে থাকতেন। তো ছোটবেলায় তো গদাধর পণ্ডিত মহাপ্রভু থেকে দূরে থাকতো, কারণ গদাধর পণ্ডিত ছোটবেলা থেকে উদাসীন বৈষ্ণব, খুব ভালো বৈষ্ণব ছিলেন, কিন্তু মহাপ্রভু তো হচ্ছে একদম দুরন্ত ছেলে, কারণ তিনি বিদ্যারস আস্বাদন করছে আর খুব হয়রান করতো গদাধর পণ্ডিতকে, সব বিভিন্ন জিনিস জিজ্ঞেস করত, উত্তর দিত, মানে খুব হয়রানি করত। খালি গদাধর পণ্ডিতকে না, নিমাই পণ্ডিত নবদ্বীপের যে কত যে কোনো বৈষ্ণব তাদেরকে খুব হয়রানি করত, এবং বৈষ্ণবরা ভগবানের কাছে প্রার্থনা করতো এই নিমাই পণ্ডিত যদি একদিন ভক্ত হয়ে যায় তাহলে আমাদের দলটা কত ভালো হতো। তো একদিন গদাধরকে বলছে, গদাধর খুব বিরক্ত হয়েছে, তো গদাধরকে মহাপ্রভু বলছে যে তুমি আমি যেদিন ভক্ত হব সেদিন দেখবে কিরকম আমি ভক্ত হই, গদাধরকে বলছে। তো মহাপ্রভু তো ওনার পিতা জগন্নাথ মিশ্রে অপ্রকট হয়ে গেলেন, তারপরে গয়াতে গেলেন, তো গয়াতে গিয়ে বিষ্ণুপাদ পদ্ম দর্শন হল, বিষ্ণুপাদ পদ্ম দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম প্রকাশিত হল, এবং সেখানে ঈশ্বর পুরীপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। তা দীক্ষা গ্রহণ করে তিনি আর পাগল হয়ে গেল, কি বা মন্ত্র দিলাগোসা কি বা তার বল, তাই জপ করতে করতে পাগল হয়ে যাচ্ছে মহাপ্রভু, তো উন্মাদ হয়ে গেছে। কানাইনাশালা এসে পৌঁছালেন, কানাইনাশালায় কৃষ্ণকে দেখছেন, তালিগান করতে যাবে, তো কৃষ্ণ অপ্রকট হয়ে গেছে। এই যে অপ্রকট, এই বিপ্রলম্ব ভাব তো মহাপ্রভু প্রকাশ করলেন কানাইনাশালাতে, এবং সেই একই ভাব নিয়ে তিনি নবদ্বীপে এসে উপস্থিত হলেন। তো নবদ্বীপে এসে উপস্থিত হয়ে তিনি ঘোষণা করলেন যে আগামীকাল সমস্ত নবদ্বীপের ভক্তরা আসবে, কোথায় আসবে, শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে, এবং সেখানে মহাপ্রভু তার ভাবকে প্রকাশ করলেন, এবং সেখানে গদাধর পণ্ডিত ছিলেন, এবং গদাধর পণ্ডিত তার ভাব দেখে ক্রন্দন করছিলেন ঘরের মধ্যে, এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তো গদাধর পণ্ডিত যেহেতু খুব বৈষ্ণব, ভালো বৈষ্ণব ছিলেন, তাই নবদ্বীপে কোনো বৈষ্ণব এলেই গদাধর পণ্ডিত তার দর্শনে যেতেন। তো মুকুন্দ দত্ত একবার গদাধর পণ্ডিতকে এসে বলছে, চট্টগ্রাম থেকে একটা মহান বৈষ্ণব এসেছে নবদ্বীপে, পুণ্ডরীক বিদ্যানিধি, তো চলো আমরা তার দর্শনে যাই। তো গদাধর পণ্ডিত বৈষ্ণব দর্শন করতে খুব ভালোবাসে, তো মুকুন্দ দত্তের কথায় গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তের সঙ্গে গেছে পুণ্ডরীক বিদ্যানিধির গৃহে। কিন্তু পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব, কিন্তু বাড়ি থেকে বোঝা মুশকিল বৈষ্ণব, কারণ তিনি অত্যন্ত ঐশ্বর্য নিয়ে থাকতেন। তো গিয়ে দেখছে যে সিল্কের কাপড় পরে, তার দারুণ বিছানা, তারপরে বালিশ টালিশ সব চামড় সব দিচ্ছে, মানে বিরাট ঐশ্বর্য। আর গদাধর পণ্ডিত বৈরাগী বৈষ্ণব, ভাবছি কোথায় নিয়ে এলো রে মুকুন্দ, বৈষ্ণব দর্শন করাতে নিয়ে এলো না, কেন কি দর্শন করাতে নিয়ে এসছে। তো মনে মনে সন্দেহ জেগেছে যে কি আদৌ বৈষ্ণব, তো সেটা মুকুন্দ বুঝতে পেরেছে যে গদাধর পণ্ডিতের মনোভাব বুঝতে পেরেছে। তখন মুকুন্দ একটা শ্লোক উচ্চারণ করেছে দশম স্কন্ধ থেকে, যেখানে কৃষ্ণের করুণা অহবকিয়ান স্তনকান্ড কূটম যে শ্লোকটা, তো সেই শ্লোকটা যখন উচ্চারণ করেছে যে কিভাবে কৃষ্ণ বকি অর্থাৎ বকাসুরের ভগিনী পুতনাকে কিভাবে মাতৃপদ প্রদান করলেন, পুতনা তাকে হত্যা করতে এসছে স্তনে কালকুট বিষমিশিয়ে, জয় শ্রী শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি। তো যখনই ওই শ্লোকটা উচ্চারণ করেছে, ওই দশম স্কন্ধের কৃষ্ণের এই করুণা ভাব সেটা তার মনে যখন জাগরিত হয়েছে, তখনই পুণ্ডরীকবৃন্দের সে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। তখন চাদর এদিকে ফেলে দিচ্ছে, চুল টানাটানি করছে, ক্রন্দন করছে, অচেতন হয়ে পড়ে গেছে, সব অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে দেখা দিয়েছে। তো যখন গদাধর পণ্ডিত দেখছে, আরে এটা কি ভুল হয়ে গেল, এত বড় বৈষ্ণব, কারণ সে তো জানে অষ্টসাত্বিক বিকাশ শাস্ত্র থেকে জানে, তো তার মধ্যে সেই সমস্ত অষ্টসাত্বিক বিকাশ দেখা দিস। তখন সে বুঝতে পেরেছে, তখন মুকুন্দকে বলছে আমার তো বৈষ্ণব অপরাধ হয়ে গেল, তখন কি করা যায়। সেটাও ভগবানের মহাপ্রভুর ইচ্ছাতেই হচ্ছে, কারণ পুণ্ডরীক বিদ্যানিধি হচ্ছে কৃষ্ণলীলায় কে বিশ্ববানু রাধারানীর কে বাবা, এখন তো সেই সম্পর্ক স্থাপন করতে হবে। তো বৈষ্ণব অপরাধ হলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তির একটা লক্ষণ, একটা পন্থা হচ্ছে তার কাছে দীক্ষা গ্রহণ করা। তখন পুণ্ডরীক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করার জন্য মনস্থ করলেন গদাধর পণ্ডিত। কারণ গদাধর পণ্ডিত মুকুন্দকে জানালো আমি ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে চাই, এবং তখন যখন পুণ্ডরীক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন তখন সে অপরাধ থেকে মুক্ত হয়ে তখন পুণ্ডরীক বিদ্যানিধি বললেন যে আমার কত ভাগ্য, অনেক ভাগ্যের ফলে এই ধরনের শিষ্য কোন গুরু লাভ করতে পারে। সেইভাবে একবার মহাপ্রভু কৃষ্ণ বিরহে আছে, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছে। এটা হচ্ছে গৌড়ীয় ধারা, ষড় গোস্বামীরাও তাদের ভাবটা হচ্ছে তারা কৃষ্ণকে পাচ্ছে না, কোথায় কৃষ্ণ। এটা হচ্ছে গৌড়ীয় ধারা, আমি কৃষ্ণকে পেয়েছি, এটা গৌড়ীয় ধারা নয়। গৌড়ীয় ধারা হচ্ছে কৃষ্ণ আমি পাচ্ছি না, খুঁজে কোথায় কৃষ্ণ। তো সেই ভাব তো মহাপ্রভুর মধ্যে দেখা দিচ্ছে, তো সবাই তো ভাবছে যে মহাপ্রভু পাগল হয়ে গেছে। কৃষ্ণ প্রেমের একটা লক্ষণ তাদের পাগলের মতো আচরণ করে, তো নবদ্বীপে সবাই ভাবছে মহাপ্রভু মাথাটা গন্ধ তেল তেল লাগাচ্ছে অনেক, শশী মাথা বলছে মাথাটা ঠান্ডা হবে। সেইভাবে একদিন কৃষ্ণকে খুঁজছে, তো বলছে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, তো সামলাতে পারছে না শশী মাতা। তখন গদাধর সঙ্গে ছিল, তো গদাধর বলছে কৃষ্ণ তো হৃদয়ে আছে। তো যখনই বলেছে হৃদয়ে আছে তখন বলছে থেমে যাবে হয়তো, তো সেটা বলে আরো বিপদ। তখন মহাপ্রভু কি করছে, তার নখ দিয়ে হৃদয়টাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে যে এখান থেকে কৃষ্ণকে বার করবে। তো তখন গদাধর বলছে এই তো বলে আর এক বিপদ হলো, বলছে না 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 অত চিন্তা করার কারণ নেই, কৃষ্ণ কিছুক্ষণ পরে আসবে, একটু দূরে গেছে কিছুক্ষণ পরে আসবে। তো যখন বলেছে সঙ্গে সঙ্গে তার মনটা শান্ত হয়ে গেছে। আর এটা শশী মাতা দূর থেকে দেখছে যে কিভাবে গদাধর এই মহাপ্রভুকে শান্ত করছে। এটা করার পরে মহাপ্রভুর শান্ত করার পরে শশী মাতা এটা দেখে খুব আনন্দ পেয়েছে, বলছে যে নিমাইকে তো আমি শান্তই করতে পারি না, তুই এরকম পাগলের মতো করে, আমার তো ভয় লাগে তার কাছে যেতে, কিন্তু গদাধর খুব সুন্দরভাবে নিমাইকে শান্ত করছে। গদাধরকে তখন বলেছে যে গদাধর তুমি নিমাইকে নিমাই থেকে সবসময় নিমাইয়ের কাছাকাছি থাকবে, কখনো ওর কাছ থেকে চলে যাবে না। তো সেই শচি মাতার নির্দেশ পাওয়ার পরে গদাধর পণ্ডিত সবসময় মহাপ্রভুর কাছে থাকতেন। এবং এই গৌর গদাধর বিগ্রহ স্থাপন করেছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের চাপাহাটি গৌর গদাধর, তো বলছে রাধাকৃষ্ণ গৌর গদাধর হচ্ছে অভিন্ন তত্ত্ব। অনেকের কি বলে যারা একটু বিধিবানকে উপাসনা করে তারা গৌরনীতায় উপাসনা করে, আমাদের সব গৌরনীতায় মহাপ্রভু যারা প্রচার, আর যাদের একটু কি বলে আধ্যাত্মিক রস আস্বাদন করতে চায় তারা গৌর গদাধরের উপাসনা করে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি গৌর গদাধর উপাসনা করেছেন, দ্বিজবাণীনাথ গৌর গদাধর, তো গৌর গদাধর অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব, তো গৌর গদাধর সবসময় একসঙ্গে থাকতেন। তো মহাপ্রভু নীলাচলে গেছেন সন্ন্যাস গ্রহণ করার পরে, তো সেখানেও একসঙ্গে আসে। তিনি চটাগোপীনাথে থাকতেন, তো মহাপ্রভু নিয়মিত ভাবে চটাগোপীনাথে আসতেন। কি জন্য আসতেন নিয়মিতভাবে, ভাগবত শ্রবণ করার জন্য। তো মহাপ্রভু তো গোপী ভাব, রাধারানীর ভাব, তো তিনি যখন গদাধর পণ্ডিতের কাছে আসতেন কি শ্রবণ করতেন, তিনি যখন জিজ্ঞেস করত গদাধর মহাপ্রভু আজকে কি শ্রবণ করাবো, বলছে ধ্রুব চরিত্র নাহলে কল্লাস চরিত্র। কতবার যে শ্রবণ করেছে, অসংখ্যবার মহাপ্রভু শ্রবণ করেছে। তা আমরা কি করি, একবার দুবার পড়ার পরে দুবার চরিত্র পড়া জানি আমি। এই যে জেনে যাওয়ার মনোভাব, এটা আমাদের ভক্তি জীবনের খুব প্রতিবন্ধক। তো অনেকে ভাবে যে আমি সব জেনে গেছি। গীতা কতবার পড়েছেন? সাতবার। ভাগবত কতবার পড়েছেন? অতবার পড়েছে। কিন্তু মহাপ্রভুর হচ্ছে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তিনি বারবার শুনছেন। কেন শুনছেন? কারণ শ্রীমৎ ভাগবত হচ্ছে ভগবান থেকে অভিন্ন। ভগবান যেমন অসীম, শ্রীমৎ ভাগবত হচ্ছে অসীম। যে যথামহাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্। যে যেভাবে ভগবানের প্রতি শরণাগত হয় ভগবান সেভাবে তার কাছে প্রকাশিত হয়। শ্রীমৎ ভাগবতে প্রতিটা শব্দে প্রতিটা অক্ষরে ভিন্ন ভিন্ন অর্থ, তাই এক একদিন এক এক রকম অর্থ আস্বাদন করছেন মহাপ্রভু। এই যে বৈচিত্র্য, আধ্যাত্মিক জগতের বৈচিত্র্য আস্বাদন, এটা বাহ্যিক আস্বাদন নয়, এটা আমাদের বুঝতে হবে। সাধারণত ভক্তি জীবনে প্রথম দিকে এসে আমাদের সবকিছু ভালো লাগে, নতুন নতুন ভক্তদের মুখ, নতুন মুখ, নতুন নতুন ভক্ত, নতুন নতুন উৎসব, নতুন নতুন বিগ্রহ, নতুন নতুন গ্রন্থ, সব নতুন নতুন, আর নতুনে সবকিছু ভালো লাগে, ঠিক না? তারপরে পাঁচ বছর হয়ে যায়, দশ বছর হয়ে যায়, পনেরো বছর হয়ে যায়, কুড়ি বছর হয়ে যায়, তখন তো একই সব, এই ডেলি রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, এই একই ভাগবতম, আর প্রভুপদের তাৎপর্য আমি দেহ নয়, আমি আত্মা, আমি মায়া থেকে মুক্ত, একই কথা কতবার। প্রভুপদ তো দশম স্কন্ধে রাসলীলাতে বলছে আমি দেহ নয় আমি আত্মা। তো কি তখন মনে হয় যে আর তো কোনো বৈচিত্র্য নাই? তখন আস্তে আস্তে কি হয়, ভক্তি জীবনটা শিথিল হয়ে যায়। কারণ আমরা বৈচিত্র্য বাহ্যিক ভাবে আস্বাদন করার চেষ্টা করছি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই লীলার মাধ্যম দিয়ে প্রকাশিত হচ্ছে যে ভক্তি জীবনের যে আনন্দ, সে আনন্দটা হচ্ছে অভ্যন্তরীণ হৃদয়ের অনুভূতি, এবং সেই অনুভূতি আমাদের আধ্যাত্মিক জীবনে যত আমরা অগ্রগতি লাভ করবো সেই বৈচিত্র্য তত বেশি প্রকাশিত হবে। আনন্দম মধু বর্ধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম। কিন্তু এই জগতে যে জিনিসটা, এই জগতে যা কিছু আমরা শুনি, যা কিছু আমরা দেখি, সময়ের ফলে আস্তে আস্তে সেটা বোরিং লাগে, তাই না? কিন্তু আধ্যাত্মিক জগতে প্রতিটা জিনিস যত দিন যাবে তত বেশি আনন্দ বৃদ্ধি পায়। কেন? এটার কারণ রয়েছে। উদাহরণ দেওয়া হচ্ছে, এই জগতের যে সৌন্দর্য, একবার আমি কলেজে ক্লাস দিচ্ছিলাম, একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলেদেরকে জিজ্ঞেস করছি যে আমরা তো এই জগতে অনেক সৌন্দর্য দেখলাম, অনেক রূপ দেখলাম, তারপরেও আমাদের চোখটা সন্তুষ্টি লাভ করছে না? করছে? কেন কেন করছে না? ও খুব ভালো উত্তর দিয়েছিল, আপনারা বলুন কেন হচ্ছে না? আমরা যে এত রূপ দেখছি, এই জগতে অনেক রূপ দেখছি, এই জন্মে না অনেক অনেক জন্ম ধরে রূপ দেখে আসছি, তা সত্ত্বেও এই চোখটা সন্তুষ্টি আসছে না। কেউ কি বলবে না এই রূপটা দেখলাম আর আমার রূপ দেখতে হবে না, অন্য কোনো রূপ হয়েছে? হচ্ছে না। কেন তো বলতে পারবে? হ্যাঁ, একটা করে বলুন, কি বলছে শুনতে পাচ্ছি না। রূপের উৎস আর কোন উত্তর আছে? বলবেন, আপনি বলবেন। চক্ষু ইন্দ্রিয়টা পূর্ণ নয়, অপূর্ণ থেকে যায়। তো উদাহরণ দিয়েছিল, সুন্দর উত্তর দিয়েছিল, বলছে যে চোখ ভগবানের রূপকে দেখেছে সেই রূপ অন্য রূপকে দেখে কখনো সন্তুষ্ট হতে পারে না। তাই আমরা তো ভগবানের রূপ দেখেছি একদিন, ঠিক না? যে রূপ একটা হায়ার টেস্ট যে পেয়ে যায়, তাকে যতই লোয়ার টেস্ট দেওয়া হোক সে কখনো সন্তুষ্ট হতে পারবে না। তাই যেহেতু আমরা ভগবানের যে সৌন্দর্যকে আমরা একদিন দর্শন করেছিলাম, যেহেতু এখন কিন্তু ভুলে গেছি আমরা ভগবানকে, ভুলে গেছি কৃষ্ণ বলি যে যে ভগবান চা করে নিকটস্থ মায়া করে ঝাপটিয়া ধরে, সে কৃষ্ণকে আমরা ভুলে গেছি, কিন্তু কৃষ্ণের যে রূপ দেখার যে সন্তুষ্টি সেটা তো আমাদের ছিল। সে রূপ দেখার পরে এই জগতের কোন রূপ আমাকে সন্তুষ্টি বিধান করতে পারবে না। তাই যখন আমরা ভগবানের রূপকে আবার আস্বাদন করতে পারব তখনই আমাদের এই রূপ দেখার যে মানসিকতা যে বাসনা সেটা পূর্ণরূপে পরিতৃপ্ত হবে। এইটা হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। এই জগতের আরেকটা কারণ হচ্ছে এই জগতের রূপ হচ্ছে সীমিত, কিন্তু আমাদের দেখার যে বাসনা সেটা হচ্ছে অসীমিত। তাই এই জগতের কোন সীমিত রূপ আমাদের অসীমিত বাসনাকে পরিতৃপ্ত করতে পারবে না। আর দু নম্বর হচ্ছে এই জগতের যে রূপ, এই জগতের রূপটা কালের প্রভাবে কি হবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবানের রূপ এই দুটো ডিফেক্ট থেকে মুক্ত। ভগবানের রূপ সীমিত নয়, ভগবানের রূপ হচ্ছে অসীমিত, এবং ভগবানের রূপ কালের প্রভাবে কি হয়, আরো বৃদ্ধি পায়। তাই রাধারানী কখনো বোর ফিল করবে না কৃষ্ণের সঙ্গে, ওই একই কৃষ্ণ ডেলি। এই জগতে কি হয়, প্রেমিক প্রেমিকা একসঙ্গে থাকতে থাকতে তারপরে আর বেশি দিন ভালো লাগে না, ঠিক না? কিন্তু ভগবান এবং ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী নিত্যকালের জন্য রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো বোরিং ফিলিং হয় না। কৃষ্ণ ভাবেন আমি ডেলি একই শ্রীমতী রাধারানী, রাধারানী মনে করছিল ডেলি একই কৃষ্ণ, কেন এটা হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে যে কৃষ্ণের রূপ প্রতি মুহূর্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, প্রতি মুহূর্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। রাধারানী রাধারানীকে রাধারানী কৃষ্ণকে দেখছে এত আনন্দ পাচ্ছে, তখন রাধারানীর রূপ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আবার রাধারানীকে যখন কৃষ্ণ দেখছে তখন কৃষ্ণের রূপ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রতি মুহূর্তে রাধা কৃষ্ণের রূপ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাই সেখানে কোন আনন্দের কোন কি বলে সীমিত ভাব নেই, অসীমিত। তাহলে আনন্দম বদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, এটা হচ্ছে জড় জগতের সঙ্গে চিন্ময় জগতের পার্থক্য। কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না, তাই জন্য এই জগতের রূপের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি এবং এই জগতের সমস্ত গুণের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি, ভাবছি যে আমরা সেটাকে আনন্দ লাভ করতে পারবো, কিন্তু সেটা কখনো আমাদের জীবনে সম্ভব নয়। এবং সেটা প্রমাণিত করছেন চৈতন্য মহাপ্রভু বারবার বারবার ধ্রুব চরিত্র আস্বাদন করছেন। এবং যখন বরাদর পণ্ডিত ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র মহাপ্রভুকে বলছেন, তার চোখের জল সবসময় পড়ছে। যখন শেষকালে যখন মহাপ্রভু অপ্রকট হয়ে গেল, বরাদর পণ্ডিত অপ্রকট হওয়ার জন্য রেডি হচ্ছে, শ্রীনিবাস আচার্য ভাগবত পড়তে গেছে গদাধর পণ্ডিতের কাছে, তখন গদাধর পণ্ডিত বলছে আরে আমি তোমাকে কি করে ভাগবত পড়াবো, ভাগবত আর কোন অক্ষর এখন আর নাই ভাগবতে, কারণ চোখের জলে সমস্ত অক্ষর উঠে গেছে। এটা হচ্ছে তাদের ভাগবত পড়া আর আমাদের ভাগবত পড়া, এটা হচ্ছে পার্থক্য। গদাধর পণ্ডিত মহাপ্রভু ভাগবত পাঠ করছে আর আমরাও ভাগবত পাঠ করছি, পার্থক্যটা কত পার্থক্য। তাই ভক্তি জীবন একই, আমরাও জপ করছি মহাপ্রভুও জপ করছে। মহাপ্রভু কি জপ করছে, মহাপ্রভু বলছে যে আমি চেষ্টা করো বলে জীব চেপে ধরে রাখতে হচ্ছে, তাও নাম আটকাতে পারছে না। আর আমাদের কখন সোনাবেলাটা শেষ হবে, তামি উদাহরণ নেই না, শুদ্ধ ভক্ত তারাও জপ করে আনন্দ পায় আর আমরাও জপ করে আনন্দ পায়। তো দুটোর মধ্যে পার্থক্য আছে, যারা শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুর যত জপ করে আরো জপ করতে চায় এবং তাই সে জপ করে আনন্দ পায় আরো বেশি, আর আমাদের জপটা শেষ হলে আনন্দ হয়, তাহলে ষোলোবেলা শেষ তখন আনন্দটা হয়। এটা হচ্ছে আমাদের সঙ্গে যারা ভগবানের উন্নত ভক্ত তাদের পার্থক্য। তাই মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, একই ধ্রুব চরিত্র শুনছে প্রতিদিন শুনছে আর প্রতিদিন আনন্দ বৃদ্ধি পাচ্ছে, কেন? এটা বিরাট শিক্ষণীয় জিনিস। তাই গীতা আমি জানি, অনেকে বলে ও প্রভুপাদ তো কি দিয়ে গেছে কিছু উন্নত রস, উন্নত রস খুঁজে যেন বৃন্দাবনে যায় ব্রজে যায়, অন্যান্য আচার্যদের কি বলে গুপ্ত লীলা রাধাকৃষ্ণের পরি, সেটা হচ্ছে উন্নত রস। প্রভুপাদ কি বলছেন, প্রভুপাদ বলছেন আমি আমার গ্রন্থে ভগবত ধামের উন্নত সমস্ত কিছু দিয়ে গেছি, কিছু এমন কিছু বাকি নাই যে আমি দিয়ে যাইনি। কিন্তু অনেকে বলে না ইস্কনে রাগমার্গ না বিধি মার্গ, রাগমার্গ উপর দাবনে। সেই যে ভ্রান্ত ধারণা সেটা মহাপ্রভু প্রমাণ করছেন যে কৃষ্ণ প্রেম ধ্রুব চরিত্র শুনলে কৃষ্ণ প্রেম জাগরিত হবে, খালি না রাধা কৃষ্ণের রাসলীলা শুনতে হবে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের মহাপ্রভু চোখ দিয়ে জল পড়ছে, গদাধর পণ্ডিতের চোখ দিয়ে জল পড়ছে। কোন চরিত্র শোভন করে? প্রহ্লাদ চরিত্র শোভন করে, ধ্রুব চরিত্র শোভন করে, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রকাশ। কিন্তু আমরা অপক্ষ, প্রভুপাদ বলতে বাংলায় বলেন এঁচড়ে পাকা, যখন এঁচড়টা পেকে যায় অপক্ষ অবস্থায় তার কি হয়, সেটা দুর্গন্ধ বেরোয়। তাই আমাদেরকে বুঝতে হবে, গুরুমাজ ক্লাস দিচ্ছিলেন এবার কলকাতায়, গাছে কাঁঠাল গোছে তেল, চুরি করতে চাই আমরা, এই ব্রজ প্রেম চুরি করা যায় না। আমরা ভাবছি চুরি করে নেব, চুরি করলে কি দশা হবে, গাছ থেকে পড়ব আর বাগানের মালি আর সিকিউরিটি গার্ড পিটাবে। আমরাও এইভাবে ব্রজ প্রেম চুরি করতে গেলে মায়ার আঘাতই খাবো, অত সহজ নয়। তার পন্থাটা রয়েছে, তাই পূর্বতন আচার্য ছিল প্রভুপাদের পন্থা যদি আমরা ফলো করি তাহলেই আমরা এই ব্রজপ্রেম ভক্তি লাভ করতে পারব। সেই জিনিসটা আমাদেরকে মহাপ্রভু বারবার তার নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন। তাই গদাধর পণ্ডিত এবং রাধাকৃষ্ণ, তারা রাধাকৃষ্ণ তাই না, গদাধর পণ্ডিত রাধারানী, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, তারা ভাগবত থেকে কি আলোচনা করছে, এটা একটা বিরাট শিক্ষা দিয়ে জিনিস। বারবার বারবার ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, তার এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এটা হচ্ছে আমাদের ভিত্তি। এই ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে আমরা কখনো রাধাকৃষ্ণ ব্রজের লীলাকে কখনো আমরা আস্বাদন করতে পারব না। তো সেই শিক্ষা গদাধর পণ্ডিত আমাদেরকে প্রদান করেছেন, মহাপ্রভু প্রদান করেছেন। এবং মহাপ্রভু যখন বৃন্দাবন যেতে চাইছেন, মহাপ্রভু তিনবার বৃন্দাবন যেতে চেয়েছিলেন, দুবার ফেলিয়ে রয়েছেন, সন্ন্যাস নেওয়ার পরেই কাটোয়া থেকে বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, তো নিত্যানন্দ প্রভু অদ্বৈত ক্রিয়া নিয়ে এসেছেন। দ্বিতীয়বার যখন মহাপ্রভু বৃন্দাবন যেতে যাবেন তখন তিনি গৌড়দেশ দিয়ে যাবেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি বৃন্দাবন যেতে চাননি, তিনি চেয়েছিলেন রামকেলিতে এসে রূপ সনাতনকে ওনার দর্শন দেবেন। তখন মহাপ্রভু যখন কানাইনাথ থেকে ফিরে গেলেন তখন বলল যে গদাধরকে আমি দুঃখ দিয়ে গেলাম, তাই আমি বৃন্দাবনে যেতে পারলাম না। কারণ যখন মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য যাচ্ছে, গদাধর মহাপ্রভুর সঙ্গে যাবে, তখন গদাধরকে বলছে মহাপ্রভু, আরে তুমি তো ক্ষেত্র সন্ন্যাসী, তুমি ক্ষেত্র পরিত্যাগ করতে পারবে না। তখন মহাপ্রভুকে বলছে আপনি যেখানে সেটাই তো ক্ষেত্র, আমার ক্ষেত্র জলাঞ্জলি দিতে চাই, আমি এই ক্ষেত্র সন্ন্যাস জলাঞ্জলি যাক, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এই হচ্ছে গদাধর পণ্ডিতের মহাপ্রভুর প্রতি প্রীতি। তো সেই প্রীতি মহাপ্রভুর কাছে প্রকাশ করেছেন। তো গদাধর পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর অসংখ্য লীলা রয়েছে, এবং মহাপ্রভুর গদাধর পণ্ডিত যে অতপ্রিয়, মহাপ্রভু যখন অপ্রকট হলেন সেটা হচ্ছেন গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ ছোটা গোপীনাথের মাধ্যমেই তিনি অপ্রকটিত হলেন। এবং গদাধর পণ্ডিতের সেবায় ছোটা গোপীনাথ যখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, গদাধর পণ্ডিত সেবা করতে পারছে না, তখন গদাধর পণ্ডিতকে সেবার সুযোগ দেওয়ার জন্য ছোটা গোপীনাথ নিচু হয়ে গেলেন, বসে আছে। কোন বিগ্রহ বসে দেখেছেন? কিন্তু ছোটা গোপীনাথ বসে আছেন, কেন? গদাধর পণ্ডিতের সেবা গ্রহণ করার জন্য। এইভাবে ভগবানের সঙ্গে ভক্তের অসংখ্য লীলা রয়েছে। তো টাইম হয়ে গেছে, তো এখন আমরা সমাপ্ত করব। গদাধর পণ্ডিত আবির্ভাব তিথি মহামা সাহাবে কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌর গদাধর জিও কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।